শুভ সন্ধ্যা। আজ সোমবার, 30 আগস্ট 2010 সন, আর বাংলায় 15ই ভাদ্র 1417 সন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার XXX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, অজয় কর। আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক আর রাজনৈতিক অবস্থার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা, আর দ্বিতীয় পর্যায়ে থাকছে বাংলাদেশ সংসদের এমপি অ্যাডভোকেট তারানা হালিমের দেওয়া একটি সাক্ষাৎকার। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা অবস্থার প্রভাব কাটিয়ে উঠতে ধনী দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে কৃষিভিত্তিক বাংলাদেশ যেভাবে তার অর্থনৈতিক উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে, তাতে বিশ্বব্যাংক বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশের বর্তমান জিডিপি বৃদ্ধির হার প্রায় 6%-এর কাছাকাছি। গ্লোবাল মার্কেটে বাংলাদেশের তেমন কোন অংশীদারিত্ব না থাকার কারণে ফাইন্যান্সিয়াল ডাউনটার্ন এর প্রভাব বাংলাদেশের উপরে তেমন আঘাত আনতে পারেনি, যেমনটি আঘাত এনেছে উন্নত বিশ্বের দেশগুলিতে। তবে গ্লোবাল ফাইন্যান্সিয়ালের ক্রাইসিস পড়েছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর আর ফরেন এইডের উপর। বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর চাউল উৎপাদন হ্রাসের কারণে বাংলাদেশে দ্রব্যমূল্য বেড়েছে অনেক, আর ইনফ্লেশনও বেড়ে গেছে অত্যাধিক। জুন 2009 সালে যেখানে ইনফ্লেশন ছিল 2.3%, সেখানে ফেব্রুয়ারি 2010 সালে ইনফ্লেশন এসে দাঁড়িয়েছে 9%-এর কাছে। এতে বাংলাদেশের অধিকাংশ লোককেই তাদের আয়ের 70% ব্যয় করতে হচ্ছে খাদ্যের উপর। ইদানিং অর্থনৈতিক খাতের উন্নতি দেখা গেলেও দেশের 16 কোটি জনগোষ্ঠীর প্রায় 40% রয়েছে দরিদ্রসীমার নিচে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাই সতর্ক করে দিয়েছে যে আগামী 2020 সাল নাগাদ বাংলাদেশের কর্মক্ষম লোকের সংখ্যা যেখানে 96 মিলিয়নে দাঁড়াবে, সেই বিশাল জনগোষ্ঠীর মাত্র 30% অ্যাবজর্ব হবে এগ্রিকালচার সেক্টরে। আর এই বিশাল জনগোষ্ঠীর সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাটা হবে বাংলাদেশ সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। বাংলাদেশের উন্নয়নে এনার্জির চাহিদা প্রতি বছর বাড়ছে 8-10% হারে, আর এই চাহিদা মেটাতে আগামী 5 বছরে এনার্জি খাতে বাংলাদেশকে ব্যয় করতে হবে $12 বিলিয়ন মতো। গণতান্ত্রিক দেশ হিসেবে সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা সুনাম আছে, অথচ পলিটিক্যাল ভায়োলেন্স, উইক গভর্নেন্স, পভার্টি, করাপশন আর ইসলামিক মিলিটেন্সি, এগুলোর সমন্বিত প্রভাবে এই সুনাম আজ হুমকির মুখে। ডেমোগ্রাফিক প্রেশার এবং এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন্ডিউসড বাই ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক আর সামাজিক জীবনের জন্য এক চরম বিপর্যয় ডেকে এনেছে।
বিরাট শিশু আনমনে খেলি ছো এ বিশ্বলৈ বিরাট শিশু আন মনে খেলি ছো প্রণয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলি ছো এ বিশ্বলৈ বিরাট শিশু আন মনে খেলি ছো শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাগিছ গড়িছ নীতি খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলি ছো এ বিশ্বলৈ বিরাট শিশু আন মনে খেলি ছো তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন স্বনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ কে বিশ্বলৈ বিরাট শিশু আন মনে খেলিছ প্রণয় তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ কে বিশ্বলৈ বিরাট শিশু আন মনে খেলিছ
শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছেছি বাংলাদেশ পার্লামেন্টের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম পারিবারিক সফরে বর্তমানে ক্যানবেরাতে রয়েছেন বাংলা রেডিও ক্যানবেরার পক্ষে তার কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আর অর্থনৈতিক বিষয়ে জানতে চেয়েছিলাম তবে চলুন শোনা যাক তার কাছ থেকেই এ ব্যাপারে শ্রোতা বন্ধুরা আমি এখন কথা বলছি সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিমের সঙ্গে বাংলা রেডিও ক্যানবেরা শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে ক্যানবেরাতে স্বাগতম প্রথমেই আপনার কাছে জানতে চাইব পঞ্চম সংসদ বাতিল ঘোষণা সম্পর্কে এই সংসদ বাতিল ঘোষণার মধ্য দিয়ে এরশাদকে স্বৈর শাসক হিসেবে আরো জোরে সোরে প্রতিষ্ঠিত করা হল। অথচ সেই স্বৈর শাসক জোট সরকারে বসতেন, পার্লামেন্টে আসতেন সংসদ সদস্য হিসেবে। এই ব্যাপারে কিছু আলোচনা করবেন কি?
প্রথমত এরশাদ সাহেব বর্তমান সংসদে বসছেন সংসদ সদস্য হিসেবে এবং তিনি নির্বাচিত হয়েই এসেছেন, কাজেই তিনি স্বৈর শাসক হিসেবে যে প্রতিষ্ঠিত ছিলেন আমার মনে হয় এটা বোধ হয় নতুন কোন সত্য নয়। আমরা সবসময়ই জানি যে স্বৈর শাসক হিসেবেই তাকে আমরা চিনি এবং সেটি হয়তো একটা বৈধতার রূপ পেল, এটা আমরা বলতে পারি।
যুদ্ধ অপরাধীদের বিচার আগুন নিয়ে খেলা বলে অনেকে মন্তব্য করেছেন। সেই যুদ্ধ অপরাধীদের বিচারের অগ্রগতি সম্পর্কে কিছু বলবেন কি?
একটি সরকার সফল কি ব্যর্থ সেটি আসলে একাধিক মাপকাঠিতে বিচার করতে হয়। যেমন একটি হচ্ছে যে সরকার তার নির্বাচনী ওয়াদাগুলো কিভাবে পূরণ করছেন এবং আদৌ পূরণ করতে পারছেন কিনা, আর আরেকটি হচ্ছে সরকার দেশের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এবং সেগুলো ফলপ্রসূ হচ্ছে কিনা। আমার মনে হয় বর্তমান সরকার প্রথম যে অংশটি, অর্থাৎ তাদের নির্বাচনী ইশতেহার বলুন, তাদের নির্বাচনের সময় জনগণের প্রতি যে প্রতিশ্রুতিগুলো তারা করেছিলেন সেটি কিন্তু পূরণে তারা একশত ভাগ অনেস্ট এবং প্রতিশ্রুতিবদ্ধই হয়েছেন এবং সেটি কিন্তু তারা বাস্তবায়ন করে যাচ্ছেন। তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা কিন্তু সেটা প্রমাণ করতেও বদ্ধপরিকর। এই যে যুদ্ধাপরাধীদের বিচার, এটি কিন্তু প্রয়োজনীয় আইনগত সংস্কার করা হয়েছে, আদালত স্থাপিত হয়েছে এবং বিচার প্রক্রিয়ার জন্য তদন্ত সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন আরও যে ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে তদন্ত চলছে। এবং আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে বিচার প্রক্রিয়াটা শুরুই হয়ে গেছে, কারণ বিচার প্রক্রিয়া মানে শুধু সাক্ষ্য গ্রহণ না তো, তারও আগের থেকেই বিচার প্রক্রিয়াটা শুরু হয়। কাজে যুদ্ধাপরাধীদের বিচার হবে কি হবে না এটি এখন আর কোন বিতর্কের বিষয় নেই, এটি শুরু হয়ে গেছে। আগুন নিয়ে খেলা অবশ্যই এ কারণে বলব যে কোন সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু করবার মতো সাহসিকতা এখন পর্যন্ত দেখাতে পারেননি। পারেননি কেন, সেটির একাধিক কারণ আছে। আন্তর্জাতিক একটা প্রেশার আছে, আমাদের দেশের ভিতরেও যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের একটা প্রেশার আছে, এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন যে জঙ্গি তৎপরতাগুলো, এগুলো কিন্তু অনেক আমাদের সরকারের সময় বিভিন্ন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কর্মকাণ্ড এবং কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আসছে সমস্ত কিছু কিন্তু খুব স্বচ্ছতার সঙ্গে আমরা জানতে পেরেছি, জনগণ জানতে পেরেছে, এবং প্রচুর জঙ্গি কিন্তু গ্রেপ্তার হয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারি, এই যুদ্ধাপরাধীদের বিচারটা এমন একটি ইস্যু যেটি বন্ধ করবার জন্য তারা কিন্তু তাদের প্রাথমিক কাজটি সম্পন্ন করবার জন্যই এত আয়োজন করেছিল। তো সেটি কিন্তু আমি বলবো যে এখন যে সমস্ত আপনারা দেখবেন যে তাদের যে বিভিন্ন কমান্ডিং গ্রুপগুলো আছে তাদের কিন্তু প্রধান প্রধানরা গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি। তো এই যে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে কিছুটা নিষ্ক্রিয় হয়েছে তারা গ্রেপ্তারের কারণে, তো সেই জন্য আমরা আশা করছি যে হয়তোবা তাদের যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো তারা বাস্তবায়ন করতে পারবে না।
জ্বালানি শক্তির তীব্র অভাবের কারণে বাংলাদেশের অর্থনীতি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তাই অনেকেই ধারণা করছেন যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানানো সম্ভব হবে না। এ ব্যাপারে আপনার মতামত কি?
আমার মতামতটা আসলে খুব স্পষ্ট, আমি মনে করি যে 2021 সালের মধ্যে সম্ভব হবে। জিনিসটা এই কারণে বলছি যে জ্বালানির সমস্যা আছে, এটা বর্তমান সরকার অস্বীকারও করে না, এবং এই সমস্যাটা বর্তমান সরকারের সৃষ্ট সমস্যা নয়। আপনারা জানেন 5 বছর বিএনপি সরকার ক্ষমতায় থেকেছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থেকেছে। এটি আমি বলছি যে এটি আসলে জনগণের জানা থাকা প্রয়োজন, এবং তা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং আমাদের যে তেল এবং গ্যাস আহরণের জন্য যে পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে, আমার মনে হয় এগুলো যদি বাস্তবায়িত হয় এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারে চুক্তি হয়েছে, সবকিছু যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে অবশ্যই বিদ্যুৎ সমস্যার অনেকটাই উন্নতি হবে। আর যেটি বলছে যে ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ বিদ্যুৎ আপনার অবশ্যই একটি অনেকগুলো উপাদানের মধ্যে একটি উপাদান ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য। আর বিদ্যুৎ সমস্যার সমাধান আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন পার্লামেন্টে, তিনি একটা রূপকল্প কিন্তু উপস্থাপন করেছেন যে কিভাবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই তিনটি পরিকল্পনার মাধ্যমে তিনি কিভাবে বিদ্যুৎ ব্যবস্থাটার উন্নয়ন সাধন করবেন, এবং সেটার তিনি যে সময়গুলো দেখিয়েছেন তার কিন্তু একেবারে শেষ ধাপে দীর্ঘমেয়াদী যেটা দেখিয়েছেন তার শেষ ধাপের কিছু কিছু প্রজেক্টগুলো আপনার 13 পর্যন্ত যাবে বা 14-15 পর্যন্ত যাবে, কিন্তু অধিকাংশই কিন্তু 2010 সালের মধ্যেই হয়ে আসবে। কাজে সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ওই সমস্যাটা সমাধানও হয়ে যাবে। আর প্রযুক্তিগত ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি যে ই ভোটিং আপনি দেখেন চট্টগ্রামে শুরু হয়েছে, তো এই সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু প্রযুক্তিগত উন্নয়নটা হবে এবং সেটি 2010 সালের মধ্যেই হয়ে যাবে আমি বিশ্বাস করি।
বাংলাদেশের চাষযোগ্য জমি প্রায় সবই চাষের আওতাধীন রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে আমরা জানি। নতুনভাবে চাষের জমি বাড়ানোর কোন উপায় নেই দেশটিতে, অথচ 2050 সাল নাগাদ বাংলাদেশে প্রায় 231 মিলিয়ন লোক হবে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ। 2010 সালের মধ্যে বাংলাদেশে প্রত্যেক নাগরিকের জন্য খাদ্যের নিশ্চয়তা দিতে বাংলাদেশ পারবে না বলেই বিভিন্ন গবেষণায় মতামত দেখতে পাই আমরা। এই ব্যাপারে আপনার মতামত কি?
আমি মনে করি যে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের জন্য জনসংখ্যা, জনশক্তি কিনা এই বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন আছে, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা বারবার বলি আমাদের জনসংখ্যা, জনশক্তি বলতে পছন্দ করি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে আমি সেই জনসংখ্যাকে জনশক্তি করতে পারিনি। আমার জনসংখ্যা জনশক্তি হতো যদি চীনের মতো এই ধরনের প্রচুর ইন্ডাস্ট্রি স্থাপন হতো এবং সুলভে এই দক্ষ জনশক্তিটা আমি তৈরি করতে পারতাম এবং কর্মক্ষম করতে পারতাম, বিদেশে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলোতে তাদের ব্যবহার করতে পারতাম। গার্মেন্টসে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের জনশক্তি, কিন্তু সেটা জনশক্তির কত অংশ? আমার কিন্তু বিশাল জনশক্তি, জনসংখ্যাকে আমি জনশক্তিতে পরিণত করতে পারিনি। এটা যদি আমি বলি করেছি, এটা ঠিক হবে না, এটা একটা ভ্রান্ত তথ্য দেওয়া হবে। কাজেই আমি মনে করি আমাদের দেশের জন্য যেটি প্রয়োজন সবচেয়ে এখন আমি মনে করি সেটি হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, এবং সেই জন্য বর্তমান সরকার কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যেমন আপনারা জানেন সরকারি কর্মকর্তাদের জন্য এটি এখনো ইমপ্লিমেন্টেড হয়নি, কিন্তু সরকারি কর্মকর্তাদের কিন্তু একটা ইনসেন্টিভের মতো দেওয়া হবে যে দুজন শিশু থাকলে 400 টাকা পাবে, একজন থাকলে 500 টাকা পাবে, এবং তারপরে আর কোন রকম তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হবে না।
2008 এবং 2009 সালে 9.7 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ রিমিটেন্স হিসেবে আয় করে, আর সেই রিমিটেন্সের যোগান দিয়েছিল দেশের বাইরে কর্মরত 6 মিলিয়ন বাংলাদেশি, যাদের অধিকাংশই অদক্ষ শ্রমিক হিসেবে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত। গত ফেব্রুয়ারিতে যখন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এমপি এসেছিলেন ক্যানবেরাতে, ওনার সঙ্গে কথা বলে জেনেছিলাম যে বাংলাদেশ ট্রেনিং এর মধ্য দিয়ে অদক্ষ শ্রমিকদের দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠানোর মধ্য দিয়ে রিমিটেন্স আয়ের বৃদ্ধির কথা ভাবছে। এই 6-7 মাসের ব্যবধানে বাংলাদেশ কি পরিমাণে অদক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিক বানিয়ে দেশের বাইরে পাঠিয়েছে, এ ব্যাপারে আপনার কোন স্ট্যাটিস্টিক্স জানা আছে কি?
আমি আপনাকে একেবারে সম্পূর্ণ অ্যাকিউরেট স্ট্যাটিস্টিক্স দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে ইনফরমেশন গুলো দিতে পারব। যেমন আমাদের এখানে এখন কিন্তু যেমন নার্সিং পেশা, এটা চাহিদা ব্যাপক বাইরে, সেটির জন্য আমাদের যে নার্সিং যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো 6 থেকে 7টি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণাধীন আছে, কিছু অলরেডি নির্মাণ হয়ে গেছে, কিছু নির্মাণাধীন আছে। তো নার্সদের প্রশিক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হবে, তখন তাদেরকে আমরা বিদেশে তারা মাইগ্রেট করতে পারবে বৈধভাবে, এবং সেটি আমার দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। তাছাড়াও আইওএম এবং এছাড়াও বিভিন্ন সংস্থা আছে, এবং শুনলে খুশি হবেন যে সরকারি পর্যায়ে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহভৃত্যদের চাহিদা রয়েছে, এবং সেই বিষয়টিকে সামনে রেখে সরকার বেশ কিছু গৃহশ্রম প্রশিক্ষণ কেন্দ্র করেছে, সেখানে গৃহশ্রমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রাথমিক যে ভাষাগত যে কমিউনিকেশন গ্যাপটা সৃষ্টি হয় তারা যখন যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলো ক্ষেত্রে শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি আইওএম এর মতো বিভিন্ন সংস্থাও সরকারকে সাহায্য করছে এবং করে এই যে সমস্ত ক্ষেত্রে যে সমস্ত শ্রমের চাহিদা আছে বিদেশের বাজারে সেই সমস্ত শ্রমগুলো কি কি এবং সেই সমস্ত শ্রমের প্রশিক্ষিত জনগোষ্ঠী কিভাবে তৈরি করা সম্ভব এই বিষয়ে কিন্তু বিভিন্ন এনজিওর সঙ্গে সরকার খুব প্রত্যক্ষভাবে কাজ করে এই বিষয়টাকে সামনে রেখে সেগুলো ইমপ্লিমেন্ট করছে এবং সেই প্রশিক্ষিত গোষ্ঠীগুলো বা শ্রমশক্তি হিসেবে যখন রপ্তানি হবে তখন আমার মনে হয় যে এই আমাদের দেশের যে অর্থনীতিতে যে বিশাল যে অবদান আমাদের প্রবাসীদের তারাও কিন্তু তাদের সেই টাকাটা ওইভাবে ইনভেস্ট করতে পারবেন। এখন আমাদের আপনারা জানেন যে আমাদের কিন্তু রিক্রুটিং যে এজেন্সিগুলো আছে সেগুলোর বিষয়ে কিন্তু আমরা এখন একেবারে আমাদের কোন কোনগুলো বৈধ কোন কোনগুলো বৈধ এবং এই বৈধ রিক্রুটিং এজেন্সির বাইরে কেউ যেন তাদের শরণাপন্ন না হয়, কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের অনেক কিন্তু জনশক্তি বাইরে যায় কিন্তু তারা এই কান্ট্রি অফ অরিজিন থেকে কান্ট্রি অফ ডেস্টিনেশন এর মাঝে কিন্তু একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় যেখানে তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে কাজ করে এবং এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের কিন্তু তখন না দেশের অর্থনীতিতে কোন রকম অবদান রাখার সুযোগ থাকে না তারা দেশে ফিরে আসবার কোন পথ থাকে। তখন হয় কি তারা একরকম ভাবে সরকারের বোঝা হয়ে যায় কারণ সরকারের জুরিসডিকশনের বাইরে এবং যে দেশে যাচ্ছে তারা তখন তাদের দায় নেয় না কারণ তাদের জুরিসডিকশনের মধ্যে তারা গিয়ে পৌঁছায়নি। কাজে আমরা কিন্তু অনেক সময় প্রস্তাব করেছি এবং মন জাতীয় সংসদে আমরা বলেছি যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তিগুলো এক্ষেত্রে খুব সুস্পষ্ট হতে হবে যে এদের দায়টা নিতে হবে কোনো না কোনো সরকারকে নিতে হবে, আইদার কান্ট্রি অফ অরিজিনকে নিতে হবে অথবা কান্ট্রি অফ ডেস্টিনেশনকে নিতে হবে এবং সেটা নেয়ার মাধ্যমে হলে আমার মনে হয় অবৈধভাবে কি মানব সম্পদ যে পাচার হয়ে যাচ্ছে কিংবা তারা যে অবৈধ ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে আমরা কিন্তু তাদের দ্বারা লাভবান হতে পারছি না।
আগামী 10 বছরে বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চান আপনি আর ওই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি বলে আপনি মনে করেন?
বাংলাদেশকে আমি প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে বাংলাদেশকে আমি দুর্নীতিমুক্ত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে দেখতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হচ্ছে যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি, আসলে প্রতিবন্ধকতা অনেকগুলোই। আমার কাছে মনে হয় যে একটি প্রতিবন্ধকতা যেটি এই সরকার খুব দৃঢ়ভাবে, আপনারা জানেন যে যখন এমপিদেরও নমিনেশন দিয়েছেন এই সরকার কিন্তু এমন অনেক অপরিচিত এমপিকেও দিয়েছেন, শুধুমাত্র ক্রাইটেরিয়া ছিল যে তাদের করাপশনের কোন অ্যালিগেশন নেই তাদের নামে। তো এই যে এই জিনিসটি কিন্তু একটা কারণেই সরকার করেছেন সেটি হচ্ছে যে সরকার দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে চেয়েছেন। আমি কিন্তু বলছি যে আমার মনে হয় আমাদের দেশের প্রথম সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। আমরা যদি দুর্নীতিমুক্ত থাকতে পারি এবং আমার মনে হয় যে আমাদের যে সংবিধানে বলা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আইন সবার জন্যই সমান, সকলেই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটিকে যদি আমরা প্রয়োগ করতে পারি দলগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাহলে আমাদের দুটো পারপাস সার্ভ হবে। দুর্নীতি মুক্ত যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের দেশের সম্পদ যেভাবে বিগত সরকার বলেন বিভিন্ন সময়ে আমাদের জানা আছে আপনারাও জানেন আসলে দেশপ্রেমটা দলপ্রেমে পরিণত হয়েছে এবং দেশপ্রেমটা দলপ্রেমে পরিণত হবার কারণে করাপশন এখন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। আপনি করাপশন করবেন না এটাকে ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করা হচ্ছে কিন্তু এটাই সত্য হওয়া উচিত যে একজন করাপশন করবেন না, করাপ্টেড হলেই তাকে চিহ্নিত করা উচিত। আর আমরা কি দেখতে পাচ্ছি যুগে যুগে বাংলাদেশে কি হয়ে আসছে, ১৯ যেন এটি একটা ব্যতিক্রম দুর্ভাগ্য বাংলাদেশের জন্য। আমার মনে হয় আমরা যদি করাপশনটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি তাহলে আপনি প্রশাসনে গতিশীলতা আসবে, আমাদের যে প্রকল্পগুলো আছে সেগুলো সুন্দরভাবে বাস্তবায়ন হবে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আমি মনে করি জনগণের আস্থার সৃষ্টি হবে যে আমার ট্যাক্সের টাকা, আমার কষ্টের উপার্জিত অর্থ সঠিকভাবে আমার দেশে বিনিয়োগ হচ্ছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, যেখানে কেউ দুর্নীতি করছে না। বাংলাদেশের চিত্রটা, উন্নয়নের চিত্রটাই কিন্তু পাল্টে যাবে। আর যেটা বললাম যে আমরা যদি জাতি ধর্ম বর্ণ দল মত সব নির্বিশেষে আইনের প্রয়োগটা করতে পারি, যেমন আপনি দেখবেন এটা কিন্তু আমরা দেখেছি যে যখন যে দলই ক্ষমতায় আসে কিছু মানুষ কিন্তু সেই দলেরই শেল্টার নেবার জন্য স্থির হয়ে ওঠে। এবং এরা কারা? এরা কিছু দুর্নীতি করে, কিছু চাঁদাবাজি করে, কিছু সন্ত্রাস করে, এরকম লোকের একটা দলগত পরিচয় সবসময় হয়েছে খোঁজে। কেন? কারণ একটি দলগত পরিচয়ে অধীনে থেকে সে যেন তার চামড়াটা বাঁচাতে পারে, আত্মরক্ষা করতে পারে। আমার মনে হয় আমরা বাঙালিরা যে সরকারি যে দলই গঠন করুক না কেন, আমরা যদি বলি আমরা কোন অন্যায়কারীকে, কোন দুষ্কৃতকারীকে, কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেব না, দলীয় পরিচয় ঊর্ধ্বে উঠে আইনের প্রয়োগ করব, আমার মনে হয় বাংলাদেশের চিত্রটা অবশ্যই পাল্টে যাবে।
নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য আপনার কি উপদেশ?
আমার উপদেশ একটি হবে যে দেখুন, আমরা কিন্তু প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, লেখাপড়ার প্রয়োজনে বিভিন্ন সময় বিদেশে থাকতে হয়, অনেককেই থাকতে হয়েছে। কিন্তু আমাদের প্রজন্মগুলোকে, যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন, যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানেন, যারা বাংলাদেশ সম্পর্কে জানেন, তাদের হয়তো জানাবার মতো আর কিছু নেই, কিন্তু একটি প্রজন্ম যেন হারিয়ে না যায়। অর্থাৎ আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা এখানে আসছেন, আপনাদের যে সন্তানরা এখানে বড় হচ্ছেন, দেশের থেকে অনেক দূরে তারা বড় হচ্ছেন, তাদেরকে ইতিহাস জানাতে হবে, তাদেরকে বই পড়তে দিতে হবে, নিজের শেকড়ের সঙ্গে তারা যেন বন্ধনটা অটুট থাকে সেটি নিশ্চিত করবার দায়িত্ব কিন্তু এই পিতামাতার সকলকেই গ্রহণ করতে হবে। এবং আমি আশা করব যে তারা আমাদের দেশের ইতিহাসের, আমাদের মুক্তিযুদ্ধের মতো এত গৌরবময় ইতিহাস আছে, ভাষা সংগ্রামের মতো এমন গৌরবময় ইতিহাস যেটি পৃথিবীর আর কোথাও নেই, এগুলো সম্পর্কে সন্তানদের বই কিনে দিন, পড়তে দিন, তার ইতিহাস তাকে জানতে দিন। এবং যেদিন সে এটি জানতে পারবে সেদিন কিন্তু সে যে দেশেই থাকুক তার ভিতরে দেশাত্মবোধের জন্ম হবে, দেশপ্রেমের জন্ম হবে, এবং দেশপ্রেমের জন্ম হলে এই মেধাশক্তি একদিন ঘরে ফিরে আসবে নিশ্চয়ই।
বাংলা রেডিওর শ্রোতাদের জন্য আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ পার্লামেন্টের সংসদ সদস্য অ্যাডভোকেট তারান হালিমের কথা। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল bangladesh@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.bangladesh.org.au। শ্রোতা বন্ধুরা, বাংলা রেডিও ক্যানবেরার ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যদি আপনারা যোগ দেন তাহলে আমরাই আপনাদেরকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। এছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারে অনুসরণ করতে পারেন। আজকের বাজানো নজরুল সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন অনুপ ঝালোটা, আর সঙ্গীতটি নেওয়া হয়েছে ইউটিউব থেকে, এবং আজকের তথ্য সংগ্রহ করা হয়েছে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের বাংলাদেশ পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইউএস ইন্টারেস্টসের রিপোর্ট থেকে। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি অজয় কর, শুভরাত্রি।